স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত, আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে গতকাল এশিয়া কাপের জন্য 17+1 দল নির্বাচন হয়েছে এবং সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং তারপর অনেক ফিডব্যাক পেয়েছি আপনাদের থেকে এবং অলরেডি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই টিম নিয়ে আলোচনা হচ্ছে। কিংবদন্তি ক্রিকেটাররা তাদের মতামত দিচ্ছেন এবং সব থেকে বেশি যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন ইয়ুজভেন্দ্র চাহাল, রাইট আর্ম উইস্ট স্পিনার সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং, একসময়ের দুই সতীর্থ দুজনই কিন্তু আওয়াজ তুলেছেন ইয়ুজভেন্দ্র চাহালের হয়ে। সৌরভ বলেছেন যে তিনি যদি নির্বাচক হতেন তাহলে অবশ্যই ইয়ুজভেন্দ্র চাহালকে নিতেন এবং অপরদিকে হরভজন সিং যিনি নাকি দুর্দান্ত অফ স্পিনার ছিলেন, রাইট আর্ম অফ স্পিনার, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অফ স্পিনার, তিনি বলছেন ইয়ুজভেন্দ্র চাহালকে না নেওয়াটা কিন্তু মানে মানা যাচ্ছে না এবং আমি আশাবাদী যে বিশ্বকাপের স্কোয়াডে অবশ্যই ইয়ুজভেন্দ্র চাহাল থাকবে। আমার সঙ্গে রয়েছে কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতমদা স্বাগত, কিংবদন্তিদের প্রতিক্রিয়া কি বলবেন?
ইয়ুজভেন্দ্র চাহাল নিয়ে সবাই কথা বলছেন কিন্তু আমি একটা কথা শুনলাম যে কালকে মিটিংয়ে একটা প্রশ্ন কেউ কেউ তুলেছিলেন যে ওয়ার্ল্ড কাপ খেলতে যারা আসবে প্রায় প্রত্যেকটা টিমের তিনজন করে বাহাতি আছে, যদি তিনজন করে বাহাতি থাকে তাহলে একজন ডানহাতি অফ স্পিনার থাকাও। আমি জানি এই আলোচনাটা উঠে মিলিয়ে গেল কেন, যে অফ স্পিনার কেন নেওয়া হবে না, এই ব্যাপারটা আমার মনে হয় যে এখনো ওপেন রয়েছে, যেটা রোহিত বলেছেন, রাহুল বলেছেন, কিন্তু ওপেন থাকবে কেন, ওয়ার্ল্ড কাপের আগে ওপেন থাকবে কেন? আজকে আমরা কালকের অনুষ্ঠানে কথা বলেছি, অনেকের মনে হচ্ছে যে আমরা শুধুই সমালোচনা করছি, কিন্তু শুধু সমালোচনা, তিনটে তুমি লেফট আর্ম স্পিনার নিচ্ছ কেন? তুমি তো ওয়ার্ল্ড কাপে তিনটে লেফট আর্ম স্পিনার নিয়ে খেলবে না, তুমি তো এটা তো তোমার মানে শেষ পরীক্ষা ওয়ার্ল্ড কাপের আগে, তুমি সেখানে এখনো কেন টিমটাকে তৈরি করছো না? এবং এই চারজনে আমরা যাদের চোট আঘাত নিয়ে কথা বলছিলাম, প্রসিদ্ধ কৃষ্ণা, জসপ্রীত বুমরা, এরা দুজন তো আয়ারল্যান্ডে খেলেই এলেন, এর বাইরে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার, আমি শুনলাম যে এদের ভিডিও এনসিএ থেকে পাঠানো হয়েছিল, সেই ভিডিওগুলো সবাই দেখেন, মিটিংয়ে যারা ছিলেন নির্বাচকেরা দেখেন, রাহুল দ্রাবিড় দেখেন, রোহিত শর্মা দেখেন, সেই ভিডিওতে কতগুলো ভাগ করা ছিল, একটা হচ্ছে যে নর্মাল ব্যাটিং বোলিং যখন করছেন, একটা হচ্ছে উইকেটের মধ্যে ছোটা, আরেকটা হচ্ছে ডাইভিং যেটা থেকে ফিটনেসটা বোঝা যায়, যেটা ভিডিওর ফিটনেস আর ম্যাচের ফিটনেস কমপ্লিটলি আলাদা। এবং আমি আবার বলছি যে যেই দেশে ওয়ার্ল্ড কাপ হাওয়া তৈরি হয়ে যাবে, চারপাশ থেকে যখন লোকের মতামত চলে আসবে, মনে রাখতে হবে এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্ট্রঙ্গার, 2011 যখন এসেছিল টিম, যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখনই চাপে টিমটা দিশেহারা হয়ে গেছিল, 87 সালে কপিল দেবের মতো মানুষ দিশেহারা হয়ে গেছিলেন, 2023 সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার যে অংশগুলো সেগুলো সব অ্যাভেলেবেল, এখন চাপ কিন্তু আরো প্রচন্ড বাড়বে এবং যখনই এই চাপটা বাড়ে, মানসিক চাপটা, সেটা ফিজিক্যাল এর উপরেও একটা প্রভাব ফেলে, কাজেই যাদের তোমার এখন মনে হচ্ছে ফিট তারা সেই সময় একটা শৌখিন ভিডিও তোলার জন্য অত ফিট, তারা কি অবস্থা থাকবেন বলা খুব ডিফিকাল্ট। এবং স্পেশালি কেএল রাহুল যেহেতু উইকেট কিপিং করতে হবে, উইকেট কিপারের কাজটা এত সহজ নয়, মহেন্দ্র সিং ধোনি ফিট হয়ে যেতেন কিন্তু তিনি মহেন্দ্র সিং ধোনি, বাকি কর্পোরেটাল লোকের ফিট হওয়া কিন্তু এত সহজ হবে না। এটা রাহুল দ্রাবিড় নিজে ভালো জানেন, রাহুল দ্রাবিড় নিজে ওয়ার্ল্ড কাপে উইকেট কিপিং করেছেন 2003। তাই আমাদের আশঙ্কা থাকছেই যে এখনো কেন সেট টিম নয়, কারণ আর তো তোমার সময় নেই। তুমি যদি সত্যি দেখো যে অপোনেন্টে তিনজন করে বাহাতি আছে অন্য সবকটা টিমে, তাহলে তোমাকে তো বিশ্বকাপে অফ স্পিনার খেলাতেই হবে, যদি বিশ্বকাপই খেলা এখন খেলাচ্ছ না কেন, হঠাৎ চাহালকে বাদ দিয়ে দিলে কেন? তিলক বর্মা নিয়ে শুনলাম যে রাহুল দ্রাবিড় বলেছেন যে তিলক বর্মার ম্যাচ সিচুয়েশনে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গেম, এবিলিটি টু হ্যান্ডেল প্রেশার, এগুলো খুব ভালো, তাই তিলক বর্মাকে রাহুল দ্রাবিড়ের কথায় অনেকটা রাখা হয়েছে টিমে। এবং আমরা বারবার করে এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম ভারতের এক্স ফ্যাক্টর, হয়তো ভারত ভাগছে তাদের এক্স ফ্যাক্টর তিলক বর্মা, প্রোভাইডেড তিনি এশিয়া কাপে রান করেন, এশিয়া কাপে যদি তিনি রান না করেন তাহলে ভারতের এক্স ফ্যাক্টর কি হবে আমার জানা নেই।
একেবারে এশিয়া কাপ একদম সামনে এবং ওডিআই ক্রিকেটে কতটা স্বচ্ছন্দ তিলক বর্মা থাকেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। গতকাল অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন যে আমরা শুধু সমালোচনা করছি, একটা কথা বলে রাখা ভালো, যদি কেএল রাহুল বা যদি শ্রেয়স আইয়ার একদম ফিট থাকেন তাহলে কিন্তু এই টিম নিয়ে সেরকম ভাবে আমরা প্রশ্ন করছি না, কিন্তু যেহেতু আনফিট প্লেয়ারদের নেওয়া হচ্ছে এবং যদিও এনসিএতে তারা ফিটছে এখনো অব্দি যা খবর, সেই জন্য কিন্তু কোশ্চেনগুলো আসছে বারবার এবং কোশ্চেনের জন্ম দিচ্ছে এই সাংবাদিক সম্মেলন।
শুধু আমরা প্রশ্ন তুলছি না, সারা ভারতবর্ষ প্রশ্ন তুলছে, চারটে প্লেয়ারকে একই সঙ্গে এরম ভাবে টিমের সঙ্গে জুড়ে দেওয়া এবং একজন প্লেয়ার স্পেসিফিক স্ট্যান্ড বাই নেওয়া আমি দেখিনি। আমি 40-41 বছর হল ভারতীয় ক্রিকেটের লেখালেখি বা বলার সঙ্গে যুক্ত, আমি কোথাও দেখিনি একজন, অনেক সময় স্ট্যান্ড বাই লিস্ট হয় কিন্তু প্লেয়ার স্পেসিফিক স্ট্যান্ড বাই এই প্রথম, যে কেএল রাহুল কিপিং না করতে পারলে তার জায়গায় সঞ্জু স্যামসন যদি তিনি ফিট না থাকেন, তো যদি কেএল রাহুল ফিটই না থাকেন তাহলে তাকে তুমি নিচ্ছ কেন, তাহলে তাকে বাদ দিয়ে দাও। এই জিনিসগুলোই আমরা বুঝতে পারিনি এবং কোথাও মনে হয় যে রাহুল দ্রাবিড় বা রোহিত শর্মাও বুঝতে পারছেন না, তারাও কিন্তু একটা অন্ধকারে রয়েছেন, তাই তারা চাইছেন কোনো চান্স না নিয়ে সবাইকে একটা লড়াইয়ের ফিল্ডে নিয়ে ফেলতে, সেখানে তারা জরিপ করবেন, কারণ রাহুল দ্রাবিড় নিজেও তো এদের দেখেন। তো 24 তারিখ থেকে বেঙ্গালুরুতে ক্যাম্প হচ্ছে, প্রথমে আমরা শুনেছিলাম 23, এই ক্যাম্পটা খুব ভাইটাল, এই ক্যাম্পটা প্রসঙ্গত বেঙ্গালুরুতেই হচ্ছে, এটা এনসিএল লোকরা চোখের সামনে থাকবেন এবং সেখানে রাহুল দেখে নিতে পারবেন যে হোয়াট ইজ হোয়াট।
একদমই, প্রিপারেটরি ক্যাম্প 24 তারিখ থেকে শুরু হচ্ছে, সেই দিকে তো অবশ্যই নজর থাকবে। তবে এখানে একটা প্রশ্ন আসছে কুলদীপ যাদবকে নিয়ে, কুলদীপ যাদব যেহেতু চায়নাম্যান অর্থাৎ বাঁ হাতে যেহেতু লেগ স্পিন করেন তিনি, তাই অনেকে বলছেন যে তিনি রাইট আর্ম স্পিনারের কাজটা করবেন এবং অপরদিকে রবীন্দ্র জাদেজা রয়েছেন, এটা কতটা?
আমি কোথাও শুনিনি তিনি রাইট আর্ম স্পিনারের কাজ করবেন, আমি আজ অব্দি কোথাও দেখিনি যে রাইট আর্ম, তারা তো অশ্বিনের কোন টিমে ঢোকারই কথা না, আমি কোথাও দেখি না। ইভেনচুয়ালি তোমাকে রাইট আর্ম অফ স্পিনার নিতেই হবে, আরো প্রবলেম হচ্ছে যে তোমার একে তোমার কিপার ঠিক নেই, কিপার কি করতে পারবে কেউ জানে না, তোমার 4 নম্বর এখনো সেটেল হলো না, তোমার টেলেন্ডাররা কেউ প্রায় ব্যাট করে না, সবচেয়ে বড় ঝামেলা হার্দিক পান্ডিয়ার পরে কেউ ব্যাট করে না, হার্দিক পান্ডিয়ার জাডেজাকে যদি বাদ দাও এরপর থেকে কেউ ব্যাটসম্যান নয়, মোহাম্মদ শামি, বুমরা, তোমার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, কেউ ব্যাটসম্যান নয়। অক্ষর প্যাটেল, রোহিত শর্মা বললেন ব্যাটসম্যান, আমরা তো আগের দিন কালকে শুতে বললাম 18.77 হচ্ছে তার অ্যাভারেজ, কোথায় ব্যাটিং? 52 ম্যাচে 413 রান, সে তো ব্যাটসম্যান নয়। তো তোমার প্রায় প্র্যাকটিক্যালি 4 থেকে 5 জন ব্যাটই করে না, তার মানে তোমার ব্যাটিংয়ে কতটা রান করতে হবে। বারবার মনে রাখতে হবে যে এবারে কিন্তু 400 বা তার কাছাকাছি রান উঠবে, আমার ধারণা এবারে বেশ কিছু ম্যাচ বৃষ্টি বিঘ্নিতেও হবে, কারণ এবারের অগস্টটা বলছে যে ড্রাইয়েস্ট অগস্ট ইন রিসেন্ট ইয়ার্স, তার মানে তোমার বৃষ্টিটা সেপ্টেম্বর অক্টোবর হয়তো বৃষ্টি চলবে, যেহেতু অগস্টে মনসুন আসেনি, সেক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি, হিটিং কোয়ালিটি এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। সেই জন্যেই সবার ভয় যে ইন্ডিয়ান টিম এত চোটগ্রস্ত, তাদের মধ্যে কি সেই জায়গাটা রয়েছে, তারা কি ততটা ফিট, কারণ এখনকার ক্রিকেটে, হোয়াইট বল ক্রিকেটে ফিটনেস ছাড়া ইম্পসিবল।
একদম, আর আরেকটা কথা জানিয়ে রাখি যে যেটা সূত্রের খবর যে পিচ কিউরেটরদের একটা মিটিং কিন্তু আছে এবং সেখানে বলা হয়েছে পুরোপুরি ব্যাটিং ট্র্যাক রাখার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে যেটা গৌতমদা অলরেডি কালকেও বলেছেন যে হাই স্কোরিং ম্যাচ হয়ে এবার, সেটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে, যিনি চিফ কিউরেটর মিলিতের তিনি কিন্তু অলরেডি আভাস দিচ্ছেন যে পুরোপুরি ব্যাটিং ট্র্যাকই করার চেষ্টা করা হবে।
আরেকটা কথা গ্রেগ চ্যাপেল বলেছেন যেটা সত্যি কথা, যে 2011 যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন যে পরিমাণে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এদেশে আসতো তার পরিমাপটা অনেক বেড়ে গেছে, এখন হয় আইপিএল খেলতে আসেন, নইলে একটা টুকটাক ওয়ান ডে সিরিজ খেলতে, নইলে টি টোয়েন্টি খেলতে। সো ভারতীয় উইকেট যে রহস্যময়তাটা তৈরি করত সেটা অনেকটা হবে না, এবং তুমি যেটা বলছো যে ব্যাটিং পিচ, টি টোয়েন্টিতে ওয়ান ডেতে ব্যাটিং পিচই হবে, খুব একটা ঘূর্ণি পিচ হবে বলে মনে হয় না কোথাও, বা সিমিং হবে সেরকম হয়তো হবে না। তাই যদি হয় তাহলে আরো বেশি করে কিন্তু বোলারদের উপর প্রেশার বাড়বে, এবার ভারতের যে বোলিং কম্বিনেশন তারা কি প্রেশারটা নিতে পারবে, হয়তো জসপ্রীত বুমরা যদি একটা আউটস্ট্যান্ডিং স্পেল করেন, যদি তিনি দুর্ধর্ষ ফর্মে থাকেন অনেক কিছু ঘুরে যাবে, ভয়টা হচ্ছে যেহেতু তিনি ইঞ্জুরি সারিয়ে ফিরছেন।
একদমই, জসপ্রীত বুমরা ইঞ্জুরি সারিয়ে ফিরছেন এবং অবশ্যই এশিয়া কাপে কিরকম বোলিং করেন তার দিকে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তবে রাহুল দ্রাবিড়ের পছন্দের বলা হয় সসিত কৃষ্ণাকেও সুযোগ দেওয়া হয়েছে, তিনি কিভাবে বোলিং করছেন সেদিকেও কিন্তু নজর থাকবে। তবে একই সঙ্গে আরও একজনের সিলেকশন নিয়ে কিন্তু আওয়াজ উঠছে, সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবের সিলেকশন অনেকে মানছেন, অনেকে আবার মানতে পারছেন না, অনেকে বলছেন যে ওডিআই ক্রিকেটে ফিট নন সূর্যকুমার যাদব, আপনি মানছেন?
ওডিআই ক্রিকেটে তার অ্যাভারেজ ভালো নয়, কিন্তু ভারতের এখন এমন অবস্থা যে তোমার এক্সপিরিয়েন্স ব্যাটার্স সেরকম নেই, বিরাট কোহলি রোহিত শর্মা বাদ দিয়ে তোমার এক্সপিরিয়েন্স ব্যাটার নেই, সেই অবস্থায় বেগার্স কান বি চুজার্স। নর্মাল সময় হলে তো সূর্যকুমার যাদব টিমে চান্স পেতেন না। তুমি যদি সৌরভের টিমের ব্যাটিং লাইন আপ দেখো, আমি বলবো যেখানে যে টিমে ভিভিএস লক্ষ্মণ 2003 সুযোগ পাননি সেই টিমটার সঙ্গে যদি কম্পেয়ার করো, এমনকি সচিনের টিমের সঙ্গে যদি কম্পেয়ার করো, ধোনির যে টিমটা, সচিন তেন্ডুলকার, গম্ভীর, সেহবাগ, যুবরাজ, কি ব্যাটিং লাইন আপ! এবারে তো সেই তুলনায় রোহিত বা বিরাট ছাড়া কে রান করবেন কেউ জানে না। শুভমান গিল ইদানিং রান পাচ্ছেন না, আমরা ধরে নিচ্ছি ওয়ার্ল্ড কাপে তিনি দারুণ ব্যাট করবেন। তারপরের দিকে কি একটা সুরেশ রায়নাও তো তোমার টিমে, তোমার বোলারদের বোলাররা ব্যাট করে না, তোমার দুজন হার্দিক পান্ডিয়া জাডেজা, হার্দিক পান্ডিয়া ইদানিং রানে নেই। তো এই এই টিমটাকে নিয়ে আমরা যদি কাটাছেঁড়া না করি তাহলে আমরা কি টিমটার সঙ্গে একটা মানে পুলিশ থেকে কে কেনে লাগিয়ে দেবো? সেটা তো নিশ্চয়ই নয়, মানে যা পরিস্থিতি আমরা তো সেটাকেই বলবো
একেবারেই, যেটা লজিক্যালি যেটা আলোচনা করা উচিত সেটাই কিন্তু করছি, তাতে হয়তো মনে হচ্ছে অনেকটা সমালোচনা করছি, তবে আমরাও কিন্তু চাই ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক। তবে সেটার জন্য কি কি স্টেপ নিতে হবে বা কি প্রিকশন নিতে হবে সেটা নিয়ে যাবতীয় আলোচনা, এবং একই সঙ্গে আরও একটা কথা বলে রাখি, যে লিটল মাস্টার সুনীল গাভাস্কর একটা স্টেটমেন্ট দিয়েছেন কাল দল নির্বাচনের পর, তিনি বলছেন যে যে দল আছে আমাদের সেটাই সাপোর্ট করা উচিত, অযথা কন্ট্রোভার্সি করা উচিত নয়, এই দল বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। বড় স্টেটমেন্ট, মনোবল বাড়ানোর জন্য নাকি? হ্যাঁ, মনোবল বাড়ানোর জন্য নাকি?
আমার ধারণা তাই, গাভাস্কর চাইছেন হয়তো তার কাছ থেকে এখন ক্রিটিসিজম এলে টিমকে এফেক্ট করতে পারে, হয়তো মনোবল বাড়ানোর জন্য তিনি চাইছেন না ওয়ার্ল্ড কাপের আগে। আমি শিওর নই এটাই তার মনের কথা কিনা, কারণ যদি তাই হতো তাহলে ইদানিংকালে তিনি এত ক্রিটিসিজম করতেন না।
একেবারে এশিয়া কাপের রেজাল্টের উপর নির্ভর করছে, তারপরে তিনি কি বলেন সেটা সেদিকেও আমরা তাকিয়ে থাকবো। আর একদম শেষ সেগমেন্টে চলে এসেছি, দিস ডে দ্যাট ইয়ার, এবং আজকের দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব একটা কিন্তু মানে সোনালী দিন নয়। আজকের দিনই ইংল্যান্ডে 4-0 মানে লজ্জার সিরিজ হার, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন হিসেবে ভীষণ চাপে পড়ে গিয়েছিলেন, এবং সেই সিরিজ সবকটা ম্যাচ গৌতমদা কভার করেছেন। গৌতমদা কিছু স্মৃতি,
2011 কিছু স্মৃতি মানে খুবই খারাপ স্মৃতি। 2011 লর্ডস টেস্টের আগে ওটা ছিল ভারত 2 এপ্রিল ওয়ার্ল্ড কাপ জিতল, তারপরে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল খেলা যতদূর আমি মনে করতে পারি, এবং ট্রিমেন্ডাস এক্সপেকটেশন ছিল। ইংলিশ মিডিয়া তার আগে যা লিখছিল এবং বলছিল ম্যাচের আগে, লর্ডসে ফার্স্ট টেস্ট ম্যাচটা হয়েছিল, তাতে মনে হচ্ছিল টেন্ডুলকার নন ব্র্যাডম্যান এসছেন, এবং কোনো কোনো কাগজ বলছিল যে ব্র্যাডম্যানের চেয়েও তিনি অনেক এগিয়ে, কারণ এই মডার্ন সময়ে ভিডিও টেকনোলজি নিয়ে তিনি রান করছেন, এবং প্রায় মনে হচ্ছিল যে ব্রিটিশরা বলছে যে এসো জিতে ধন্য কর। এরকম একটা আবহ থেকে ফার্স্ট টেস্ট ম্যাচে কমপ্লিটলি ঘুরে গেল, এবং এতটাই ঘুরে গেল যে জাহির খান ইন্ডিয়া তখন 4 বোলার নিয়ে খেলত, জাহির খান বল করতে করতে ইনজিয়ার্ড হয়ে বেরিয়ে গেলেন, তার আগে তিনি 2 উইকেট নিয়েছিলেন, সেই যে বেরিয়ে গেলেন সিরিজ থেকে আর ফিরতে পারলেন না, এবং ভারতও গোটা সিরিজ জাহিরের অনুপস্থিতি ফিল করলো, এমনকি লর্ডসে মহেন্দ্র সিং ধোনি কিপিং গ্লাভ স্কুলে 8 বল করলেন, যেটা কপিল দেব বলেছিলেন তার দেখা ক্রিকেট মাঠের অন্যতম কুৎসিততম দৃশ্য। ইন্ডিয়ান ক্যাপ্টেন কিপিং গ্লাভ স্কুলে কেন বল করবে, কেন তার প্ল্যান বি থাকবে না? কিন্তু প্ল্যান বি ছিল না। ওই সিরিজে একমাত্র ভালো ব্যাট করেছিলেন রাহুল দ্রাবিড়, এবং যখনই ইন্ডিয়ান বোলাররা কোন রকম প্রেশারে ফেলছিল, কেভিন পিটারসন এত ভালো ব্যাট করেছিলেন ওই সিরিজে যে তাকে মনে হচ্ছিল যে ইংলিশ বিবৃতি সবসময় ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছিলেন, তিনি যতদূর মনে পড়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন রাহুলের সঙ্গে। কেভিন পিটারসনের কোনো উত্তরই ভারত বের করতে পারেনি, তার সঙ্গে স্টুয়ার্ট ব্রড দারুণ বল করেছিলেন ওই সিরিজটাতে, অ্যান্ডারসন, সচিন টেন্ডুলকার লর্ডসে রান পাননি 34 এবং সেকেন্ড ইনিংসে বোধ হয় 16 বা এরকম কিছু, সবাই ধরে নিয়েছিল লর্ডসে জীবনের প্রথম 100 তিনি করবেন, যেটা করতে পারেননি। শুধু করতে পারেননি নয়, এমন প্রেশার তৈরি হয়েছিল টেন্ডুলকারের ওপর যে লাস্ট টেস্ট ম্যাচে গিয়ে, তার আগে একটা কোনো ম্যাচে বোধ হয় উনি 56 করেছিলেন, ওভারে গিয়ে যখন আমরা সবাই রেডি যে সচিনের সেঞ্চুরিকে স্বাগত জানাবো, তখন তিনি 91 করে আউট হয়ে গেলেন, সবাই 100 হবে, একটা বিশাল ওভারে হবে, আউট হয়ে গেলেন, ভারত 4-0 হারল। একমাত্র জল জল করেছিলেন রাহুল দ্রাবিড়, 300, এবং রাহুলের একটা কথা আমার চিরকাল মনে থাকবে যে 2 এপ্রিল রাত্রিরে যখন আতশবাজিতে চারপাশ ভরে যাচ্ছিল মুম্বাইতে, তখন আপনি গতবারের ক্যাপ্টেন কি ভাবছিলেন, কারণ আপনাকে তো কেউ স্মরণই করেন, উনি বললেন যে না আমি খারাপ ভাবছিলাম না, আমি ভাবছিলাম যে এটা তো আমার সঙ্গে এরা খেলেছে, এরা এত বড় একটা কৃতিত্ব এরা লাভ ইয়ে করলো, জিতলো, দারুণ ব্যাপার, কিন্তু আমার তো কালকে সকালে প্র্যাকটিস আছে, তাই আমি এখন ঘুমোতে যাই, আমার নেট করতে হবে।
অসাধারণ,
তিনটে 400-450 উপর রান করেছিলেন সিরিজে, 300 মনে রাখার মতো। এবং তখন সিলেকশন কমিটি চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত, রাবিডকে বলেছিলেন ছেড়ে দাও, ছাড়ার এর চেয়ে বেটার সময় পাবে না। রাহুল তখন বললেন আমি ছেড়ে দিতে চাই, কিন্তু লক্ষ্মণ আর সচিন বলছে যে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর শেষ সুযোগটা আমরা নিতে চাই, তুমি অস্ট্রেলিয়া চলো। সেই জন্য বাধ্য হয়ে তাকে অস্ট্রেলিয়া যেতে হয়। আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতে অ্যাডিলেডিতে লাস্ট টেস্ট ম্যাচ ছিল, বিদেশে রিটায়ার করেন। যদি ওই সফরে চলে যেতেন তাহলে রাহুলকে বোধহয় ভারতীয় ক্রিকেট আরো জলজলে ভাবে মনে রাখত, কারণ 3টে সেঞ্চুরি পর চলে যাওয়ার 4 টেস্ট ম্যাচ সিরিজে অবিশ্বাস্য।
একেবারেই। আর আরো একটা বিষয় যে 96 ডেবিউ হয়েছিল, 96 লর্ডসে ডেবিউতে 95 আটকে গিয়েছিলেন, তবে এখানে কিন্তু লর্ডসে 17 পেয়েছেন রাহুল দ্রাবিড়
15 বছর বাদে।
মানে অপেক্ষা অবসান হয়, যদিও সচিন তেন্ডুলকারের নাম কিন্তু লেখা নেই লর্ডসের অনারারি বোর্ডে।
সচিন একটাই সেঞ্চুরি করেছেন লর্ডসে, ওই ডায়না মেমোরিয়াল ম্যাচে,
তো সেই ম্যাচ নিয়ে অবশ্যই কথা বলছি, সিরিজ নিয়ে কথা বলছি। আমি একদম শেষ প্রশ্ন করতে চাইছি, সিরিজের পর মহেন্দ্র সিং ধোনির বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল?
মহেন্দ্র সিং ধোনি কি কমপ্লিটলি বড় ছিল ডিজাস্ট্রাস, ধোনির কোনো প্ল্যান বি ছিল না। তিনি আরপি সিংকে ফোন করে হঠাৎ করে নিয়ে গেলেন, আরপি সিং মায়ামি বিচে ঘুরছিলেন শর্টস পরে, মায়ামি বিচ থেকে কোনো ক্রিকেট কিটস নেই, তিনি চলে এলেন ভারতের ওপেনিং বোলিং করতে জাহির খানের জায়গায়, যা হওয়ার ছিল তাই হয়েছিল। ধোনির যে জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো ওয়ান ডে বা টি টোয়েন্টিতে খুব চুটকিগুলো খুব কাজে লেগে যায়, টেস্ট ম্যাচে সেটা একদম লাগেনি। এবং আমার 4-0 পর মনে হচ্ছিল যে মহেন্দ্র সিং ধোনি ওয়ার্ল্ড কাপে একটা অন্য স্ট্রিংয়ে চলে গেছেন, টেস্ট ক্রিকেটে তিনি কিন্তু ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কিছুতেই হতে পারেন না, আমার মতে প্রথম তিনেই পড়বেন না, কারণ ওখানেই শুধু 0-4 হারেননি, এরপর অস্ট্রেলিয়া গিয়ে আবার 0-4 হেরেছিলেন, এবং একমাত্র ক্যাপ্টেন যিনি 8-0 হারার পরও ক্যাপ্টেন্সি রাখতে পেরেছেন।
সেটার আর একটা ইতিহাস রয়েছে, সেটা অন্যদিন আমরা আলোচনা করব। তবে আজকের স্টেডিয়াম বুলেটিন এখানে শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ গৌতম দা। আর স্টেডিয়াম বুলেটিন কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য কলকাতা টিভি অনলাইন লগ ইন হতে হবে, এবং
এশিয়া কাপ দেখার জন্য বুকে বেল্ট পরে মনে ফুর্তি নিয়ে, দুটোই ভালো হলে দারুণ ভালো, নইলে বুকে বেল্ট,
একেবারেই। আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার সেই দিয়ে হাতে রয়েছি, সেখানেও চোখ রাখবেন।